الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই অনুষ্ঠানে আমরা নিজের সিদ্ধান্তর ব্যাপারে কিছু বিষয়ে জানার আমরা চেষ্টা করে থাকি। অনেকেই অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়। এখন দেখতে হবে আমি যেসব বিষয়ে চিন্তা ভাবনা করছি, ডিসিশন নিচ্ছি, এটা কি আদৌ শরীয়ত সম্মত রয়েছে কিনা, কোরআন ও হাদিস অনুযায়ী রয়েছে কিনা। যদি রয়ে থাকে তবে তো সেটা করব, আর যদি সেটা শরীয়ত সম্মত এবং কোরআন ও হাদিসের বিপক্ষে রয়েছে, কোরআন হাদিস এ বিষয়ে যেতে নিষেধ করেছে, তবে সেটাকে ইগনোর করতে হবে, সেটাকে ছেড়ে দিতে হবে। আর এ বিষয়ে জানতে হলে আমাদেরকে ইলমও অর্জন করতে হবে। আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব, কিছু মদিনী ফুলগুলো নেওয়ার চেষ্টা করব। তার আগে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে অনেক আগ্রহ এবং ভালোবাসা সহকারে, তবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির সেই দিনের দিন এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আসুন না আমরা নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। আমরা যে নবীর কলমা পড়েছি, যে নবীর উম্মতিতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মতিতে পাঠিয়েছে, যে নবীর আমরা শরীয়তের মধ্যে রয়েছি, দিনে আমরা রয়েছি, যে নবী আজও নিজের মাজারে পুর আনোয়ারে আমাদের জন্য কান্না করছে এবং কাল কিয়ামতের দিনেও গুনাহগার উম্মতির জন্য তিনি সুপারিশ করবেন। এমন নবী যে নবী মায়ের চেয়েও বেশি নিজের উম্মতিকে ভালোবাসে। আসুন না আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ার নিয়ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা একটু ব্যতিক্রমভাবে নিজের জীবনটাকে আমরা অতিবাহিত করছি। আমরা একটু সার্চ করি, একটু আমরা দেখি কি আমার জীবনটা এবং আমার দিন রাত বছর মাস এগুলো কি কোরআন ও হাদিস অনুযায়ী অতিবাহিত হচ্ছে, নাকি এগুলো নাফরমানির মধ্যে অতিবাহিত হচ্ছে। এগুলো আমাদেরকে একটু দেখতে হবে, সার্চ করতে হবে, একটু গবেষণা করতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। কেননা আজ যদি আমি নিজেকে নিয়ে চিন্তা না করি, সার্চ না করি, তাহলে আমার এই অপরাধগুলো, আমার গুনাহ, আমার নাফরমানি, আমার বেআমলিগুলো কাল কিয়ামতের দিনে প্রকাশ করে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা পুঙ্খানু পুঙ্খানু বিষয়ের কিয়ামতের দিনে হিসাব নিবে। আজ আমরা কয়েকটি বিষয়ে জানার চেষ্টা করব, যেমন দোষ অন্বেষণ করা। এখন এক ব্যক্তি এক বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার ভাড়াটিয়া কেমন, ভালোভাবে টাকা দেয়? এখন যদি বাড়িওয়ালা এভাবে বলে, আরে বলিস না, ঠিক মতো টাকা দেয় না, আমার সাথে ছলনা করে, আমার ঘরকে একেবারে নষ্ট করে দিয়েছে। এখন যদি সে সত্যি ভাড়াটিয়া যদি এমন করে, তো এই যে বলেছে এখন এটা অপবাদ নয়, কিন্তু এটা গীবত, এটা হয়ে যাবে। এখন অনেক মানুষও আছে এভাবে জানতে চায়, নতুন ছেলেকে বিয়ে দিয়েছ, মেয়ে ঠিকঠাকভাবে থাকে তো, শাশুড়ির দেখাশোনা করে তো, ঘরের কাজকর্ম করে তো, ডিসিপ্লিনগুলোকে মেনটেন করে চলে তো, নিজের স্বামীকে কষ্ট তো দেয় না, এইভাবে এই যে জিজ্ঞেস করে। এখন যাকে জিজ্ঞেস করছে এখন সে কি বলবে? সে যদি অজ্ঞ হয় তো বলবে, আরে বলিস না, এমন বউ নিয়ে এসেছি, একেবারে ডাইনি ডাইনি, কথা শুনে না, আমার খিদমত করে না, ঠিক মতো ঘরের কাজকর্ম করে না, রান্না বান্না করে না, এই সেই, এবং তার স্বামীকেও কষ্ট দেয়, অবাধ্য, এই যে শুরু হয়ে গেল গীবত, অপবাদ শুরু হয়ে গেল। তো এই প্রশ্ন কেনই বা আমি করব বা কেউ করবে? আচ্ছা, এখন মেয়েওয়ালার বাড়িতে গিয়ে বলে, হ্যাঁ মেয়েকে বিয়ে দিয়েছো, জামাই কেমন পেয়েছো, জামাই খেতে তো দেয়, জামাই মেয়েকে তো ভালোভাবে তো রাখে। আরে ভাই, এই প্রশ্ন করার কি দরকার? এখন উত্তরে কি বলে, আরে বলিস না, বাজে জামাই একেবারে পেয়েছি আমি, আমার মেয়েটাকে দেখতে পারে না, মেয়েটাকে কষ্ট দেয়, মেয়েটাকে ভালো খেতে দেয় না, পড়তে দেয় না, আর তার শাশুড়ি সে তো একেবারে ডাইন রয়েছে। এই যে শুরু হয়ে গেল, হ্যাঁ, দোষ অন্বেষণ করা, অপবাদ দেওয়া, গীবত করা, এগুলো শুরু হয়ে গেল। এখন যে এসেছে, প্রতিবেশীর কোনো মহিলা হোক বা কোনো পুরুষ হোক, এইভাবে যে এসে যে জিজ্ঞেস করছে, এর জিজ্ঞেস করার কারণটা কি? সে কি মানুষের দোষগুলো শুনবে, ভুলগুলো শুনবে, সে যে ডিস্টার্ব হয়ে রয়েছে ওই ডিস্টার্বের কথাগুলোকে শুনবে? তো আমার মনে হয় কি, এভাবে প্রশ্ন করতেই নেই। এখন কোনো কারখানা রয়েছে, মালিকের কাছে গেল এক বন্ধু, আর কেমন চলছে কারখানা তোমার, তোমার লেবাররা ভালোভাবে কাজ করছে তো, নাকি ফাঁকি দিচ্ছে? এখন সে যদি কোরআন ও হাদিসের জ্ঞান না রাখে, তোর কি বলবে, আরে বলিস না, সব চোর, সব চোর রয়েছে, হ্যাঁ আমার ফ্যাক্টরিটাকে নষ্ট করে দিয়েছে, কারখানাকে নষ্ট করে দিয়েছে, এই যে এখন চোর বলল, এতগুলো অপবাদ দিল, যদি এমনটি করেছে তাহলে তো গুনাহ করেছে, আর সে যে বললো তো গীবত করলো। তো এভাবে করেই এখন মানুষ যখন একের অপরের সাথে সাক্ষাৎ করে না, তো তার উভয়ে ওয়ান টু ওয়ান যে আছে, এই ওয়ান টু ওয়ানের কথা কম হয়, থার্ড পার্সনের কথা বেশি হয়। আরে বলিস না আমার যে বস না, আরে বলিস না আমার যে শিক্ষক না, আরে বলিস না আমার যে প্রতিবেশী ছিল না, আরে বলিস না অমুক, তো এই যে তাদের নিয়ে গবেষণা আর অপারেশন করা শুরু হয়ে যায়। অপবাদ, চুগলি, গীবত, হাসাদ, কিনা, এগুলো সব শুরু হয়ে যায়। এগুলো কিন্তু মারাত্মক গুনাহ রয়েছে। এখন এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আর আমরা যাতে কারো দোষ অন্বেষণ না করি, কারো গীবত যাতে আমরা না করি। কিন্তু কি বলবো, আজ এগুলো ব্যাপকভাবে দেখা যাচ্ছে, ব্যাপকভাবে দেখা যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করুক। আর অনেক বিষয়গুলো রয়েছে, এইসব বিষয়গুলো আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুক। চলুন, আমি আপনাকে নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে করিমা আপনাকে শোনাচ্ছি। দোষ গোপন করার ব্যাপারে আমার নবী, রহমতওয়ালা নবী, যে নবীকে আল্লাহ তাআলা মানুষের জন্য আদর্শ করে পাঠিয়েছে, শিক্ষক করে পাঠিয়েছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে কি আদেশ করছেন, কি শিক্ষা দিচ্ছেন, চলুন আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাণী আপনি শুনুন। নম্বর এক, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ করে, আল্লাহ পাক তার দোষ প্রকাশ করবেন, এমনকি তাকে তার ঘরে লজ্জিত করবেন। তো আমরা তো সিসি ক্যামেরার মতো থাকি না, প্রতিবেশী কি করছে, অফিসে সে কি করছে, আচ্ছা সেই আছে সে কি করছে, তো এভাবে করে অনেক লোক রয়েছে তারা সিসি ক্যামেরার মতো লোকের পিছনে পড়ে থাকে, আর দোষ ত্রুটি ভুলগুলো অন্বেষণ করতে শুরু করে দেয়। না ভাই, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য দুনিয়াতে প্রেরণ করেনি, এই কাজের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ তো মুসলমান মুসলমান ভাই ভাই, আল্লাহ এ আদেশ করেছে, আল্লাহ এমন বন্ধনে আল্লাহ আবদ্ধ করেছে কি মুসলমান মুসলমান ভাই ভাই রয়েছে, একের অপরের উপকার করবে, হেল্প, সাহায্য, সহযোগিতা করবে, দুঃখগুলো তারা বন্টন করে নিবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে প্রেরণ করেছে, আমরা যাতে কারো দোষ ত্রুটিগুলোকে প্রকাশ না করে দিই, আজ আমি তাকে লজ্জিত করছি। মিডিয়াতে আমি তার ফটো, তার ভিডিওগুলো বা তার কথাগুলো আমি এভাবে করে ভাইরাল করছি, তাকে অপমান করার জন্য, ডিগ্রেড, অপদস্থ করার জন্য। আপনি করে দিলেন, কিছুক্ষণের জন্য হয়তো আপনি মজা পেয়েছেন, টেস্ট পেয়েছেন, আর বলছেন ভালোই করেছি, এবার বুঝবে, চলো ঠিক আছে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অতিবাহিত হয়ে গেল, আপনি তো শান্ত হয়ে গেলেন, আর তার যা হওয়ার তো তা হয়ে গেল, আর মানুষও ভুলে গেল, কিন্তু ফেরেশতা ভুলেনি। এগুলো সব লিখে দেওয়া হয়েছে। আর এই অপবাদ আর এই দোষগুলো যে আপনি মানুষের মাঝে প্রকাশ করলেন, এর শাস্তি আপনাকে কিয়ামতের দিনে অবশ্যই অবশ্যই ভোগ করতেই হবে। মানুষ অনেক কিছু ভুলে যায়, অনেক ভিডিও দেখে, অনেকগুলো কথা শুনে ভুলে যায়, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, শেষ। কিন্তু তারপরে কি হবে? তারপরে এটা শাস্তি আপনার জন্য রয়ে গেল। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের দোষ ত্রুটিগুলো গোপন করো, আল্লাহ তাআলা তোমার দোষ ত্রুটিগুলোকে কিয়ামতের দিনে গোপন করে রাখবে। নাম্বার দুই, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কষ্টগুলোকে দূর করে দিবে। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে, তবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। আর নাম্বার তিন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে তা গোপন করে, তবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় একটি হাদিস রয়েছে। আর সামান্য একটি কাজের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আবার আমি হাদিসে পাক আপনাকে শোনাতে চাচ্ছি, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে তা গোপন করে, তবে তাকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসুন না প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়েও আমরা সিদ্ধান্ত নিই কি আমি কি করব। সামান্য একটু খুশির জন্য আমি আজীবন জাহান্নামে আজাবে লিপ্ত থাকব, নাকি কিছুক্ষণের জন্য সবর করে তার গুনাহকে ঢেকে দিয়ে আমি আজীবনের জন্য, সব সময়ের জন্য, যেটা কখনো শেষ হবে না, জান্নাত আমি সেখানে প্রবেশ করব। এখন সিদ্ধান্ত আপনার রয়েছে। আর যারা শিক্ষিত রয়েছে, যারা জ্ঞানী রয়েছে, তারা তো কখনোই এমনটি করবে না, তারা ক্ষমা করবে আর মানুষের দোষ ত্রুটিগুলো গোপন করার চেষ্টা করবে। এখানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো কি শিক্ষা দিয়েছেন মানুষকে, চলুন আমরা এই রেওয়ায়েতটাও শ্রবণ করি আর মুখস্থ করে রাখার চেষ্টা করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখক হযরত আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলাম, আমার প্রতিবেশী মদ পান করে আর আমি পুলিশ ডেকে তাকে গ্রেফতার, মানে ধরিয়ে দিতে চাই। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, এরূপ করো না, তাকে উপদেশ দাও। তো সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো তাকে বারবার বারবার বুঝিয়েছি, কিন্তু সে ফিরে আসে না আর বুঝারও চেষ্টা করে না, তো এবার তো আমি তাকে পুলিশে ধরিয়ে দেব। এ কথা শুনে হযরত সাইয়েদনা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, আমি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শুনেছি, সে হাদিস আমি তোমাকে শোনাতে চাই। সে হাদিস হচ্ছে, যে ব্যক্তি কারো দোষ গোপন করল, সে যেন জীবিত কবর দেওয়া কন্যা সন্তানকে তার কবরে জীবিত করল, অর্থাৎ তার জীবন বাঁচালো। সুবহানাল্লাহ। দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় পুরস্কারের কথা বললেন, কত বড় সম্মানের কথা বললেন, কত বড় নেকির কথা বললেন, কি কেউ যদি কারো দোষ ত্রুটি গোপন করলো, তো সে এমন করলো যেমন জীবিত কবর দেওয়া কন্যা সন্তানকে তার কবরে জীবিত করলো, অর্থাৎ তার প্রাণ বাঁচালো। তো আমাদেরকেও ঠিক হতে হবে, আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, আমরা মানুষকে ছাড় দিতে চাই না। মানুষ বলে, আমি তো ভাই কাউকে ছাড় দিতে রাজি নই, আমার সাথে যে যেমন করবে আমিও তার সাথে ঠিক তেমনই করব। ইটের জবাব এই যুগে পাথর দিয়ে দিতে হয়। তো না ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাথর মেরেছে? না, কখনো নয়। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কেউ মাথায় প্রহার করল, রক্তাক্ত করে দিল, তিনি তার জন্য গিফট উপহার পাঠিয়ে দিলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শিক্ষা নয় যে কেউ পাথর মারল তো আমিও উত্তর দিলাম আর তাকে পাথর মারলাম, এমনটি নয়। ছাড় দিতে হবে, ক্ষমা করতে হবে। আবার বলছি, তুমি ক্ষমা করো, ক্ষমা পাবে। তো আসুন না আমরা এ বিষয়ে নিয়ত করে নিই যে আমি আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দিব, যাতে করে আমিও কিয়ামতের দিনে ক্ষমা পেয়ে যাই। আর সত্যিকারে অন্তরে তওবাও করে নিতে হবে। আর যারা সত্যিকারে অন্তরে তওবা করে নেয়, আল্লাহ তাআলা তার তওবাকেও কবুল করে নেয়। আমাদেরও অনেক ভুল হয়েছে, আমরা তো মানুষ, আমাদের দ্বারা অনেক মিস্টেক হয়ে থাকে। তো বান্দা যখন যখন তওবা করে না, আল্লাহ তখন তখন তাকে ক্ষমা করে দেয়। আর কেউ যদি লজ্জিত হয় তো আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেয়। একবার এক যুবক বোতলে মদ নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এখন এই যুবক তো ঘাবড়িয়ে গেল, হায় ধরা পড়ে গেলাম, এবার তো আমি শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন, এবার আমার রেহাই নেই। সে মদের বোতলকে ঢেকে নিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তোমার হাতে কি আর তুমি ঢেকে রেখেছো, এটা কি? সে যুবক বলল, মওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যদি ধরে তাহলে লজ্জার সীমা থাকবে না। মওলা আমি তওবা করছি, আর জীবনে কখনো মদ পান করব না। মওলা তুমি এটাকে শিরকা বানিয়ে দাও। তো ওমরে ফারুক বললেন, কি হলো, কি আছে এখানে? তো সে যুবক বলল কি, হুজুর এখানে শিরকা রয়েছে, তাই নাকি, দেখাও তো। যখন কাপড় সরালো তো বাস্তবে কি সেটা শিরকা ছিল, শিরকা হয়ে গেল। তো সে ব্যক্তি দেখল, আরে শিরকা হয়ে গেল, আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করে নিয়েছে। আর সে সত্যিকারে অন্তরেও মানে তওবা করে এবং তওবার উপরে সে অটল রইল। তো আল্লাহ ক্ষমা করে দেয়, কেউ যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্ষমার দিকে শয়তান আমাদেরকে নিয়ে যায় না। আমাদের দ্বারা অহরহ আমাদের দ্বারা মিস্টেক হচ্ছে, পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, নাফরমানি হচ্ছে, অহরহ হচ্ছে, কিন্তু শয়তান আমাদের মাইন্ডকে এভাবে কনভার্ট করে দিয়েছে যে তওবার দিকে নিয়েই যাচ্ছে না, আর আমাদের মনও পড়ছে না, স্মরণেও আমাদের নেই কি আল্লাহ তো বলেছে তওবা করো আমি কবুল করব আর আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তো এতগুলো নাফরমানি করার পরেও আমরা তওবা করছি না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি এখন আমি কি করব, এখন আমাকে করতে হবে কি, আমাকে এটাই করতে হবে কি আল্লাহ তাআলা কি ইরশাদ করেছে আমি সেই অনুযায়ী চলব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি সেই অনুযায়ী চলব। সিদ্ধান্ত তো নিতে হবে। আমরা অন্যান্য বিষয়ে অনেক সিদ্ধান্ত নিই, অনেক গবেষণা করি, তো কখনো নিজেকে নিয়েও আমরা গবেষণা করি যে আমি কোন পর্যায়ে রয়েছি, আমার আচরণ, আমার ব্যবহার, আমার দেখা, আমার বলা কেমন আছে। কখনো কখনো এ নিয়েও রিসার্চ করা উচিত। যদি বলা ভালো নেই, নিজের বলা ঠিক করতে হবে, যদি দেখা ভালো নেই, দেখা ঠিক করতে হবে, যদি ধরা ভালো নেই, ধরা ঠিক করতে হবে, যদি চলা ঠিক নেই মানে হারামের দিকে চলে যাচ্ছে তো নিজের চলা ঠিক করতে হবে, নিজের শোনা ভালো নেই, শোনা ঠিক করতে হবে, নিজের আখলাক ভালো নেই, আচরণ ভালো নেই, চরিত্র ভালো নেই, এটাকে ঠিক করতে হবে। আমরা অন্যান্য কাজে সময় দিচ্ছি কিন্তু নিজেকে শুধরানোর জন্য আমরা সময় দিচ্ছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, চলুন আমরা আরো কিছু শুনি, যাতে করে অজানা বিষয়গুলো আমাদের জানা হয়ে যায়। সহি মুসলিম শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখলেন। তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আংটিটা খুলে ভাবে ছুঁড়ে ফেললেন আর বললেন কি, কেউ কি আগুনের কয়লা নিজের হাতে রাখে? তো বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন আর আল্লাহ নবী সেখান থেকে তশরিফ নিয়ে গেলেন। এক ব্যক্তি বলল, স্বর্ণের আংটি আছে, তুমি সেটা তুলে নাও, পড়বে না, এখন থেকে তুমি পড়বে না, কিন্তু তুলে নাও, এটা অন্যান্য কাজে তুমি ব্যবহার করতে পারো। তখন সেই সাহাবি আশিক রসুল ছিলেন, বললেন না, আল্লাহ নবী একবার যে জিনিস ফেলে দিয়েছে আর আমি সেটা তুলব না। তাহলে এটা বোঝা গেল কি, পুরুষের জন্য স্বর্ণ রূপা ব্যবহার করা এটা হারাম রয়েছে। অনেকে দেখা যায় আংটি পরে নেয় অনেকগুলো, তো এটাও শরীয়তের মধ্যে জায়েজ নেই, শরীয়ত অনুমতি এ বিষয়ে দেয়নি। হ্যাঁ, মহিলা যারা আছে তারা রূপা স্বর্ণ এগুলোর অলংকার তারা পড়তে পারবে, কিন্তু পুরুষ যে আছে সে স্বর্ণের আংটি পড়তে পারবে না। তিরমিজি, আবু দাউদ এবং নাসাই শরীফে রয়েছে কি হাজিতে সেদনা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস কারিমা এখানে নকল করেছেন যে এক ব্যক্তি পিতলের আংটি সে পড়েছিল। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ব্যাপার কি, তোমার থেকে মূর্তির গন্ধ আসছে। সে ব্যক্তি সাথে সাথে আংটি ফেলে দিল, অতঃপর লোহার আংটি পরিধান করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি ব্যাপার, তুমি জাহান্নামীদের অলংকার পরিধান করে রেখেছো, তাও ফেলে দিল এবং আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি কি পরব? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি রূপার আংটি পড়ো সাড়ে চার মাসা, আর একটি নগ হবে, একটি শুধু পাথর হবে। তো মাত্র সাড়ে চার মাসা কেউ যদি আংটি পড়তে চায়, তো রূপার সাড়ে চার মাসার আংটি সে পড়বে আর একটি নগ হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম কি, লোহা পিতল স্বর্ণের আংটি পুরুষ পড়তে পারবে না, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। আমাদের এখানে অনেকে দেখা যায় আংটি পরে নিল পিতলের তামার, ভাই কেন পড়েছো? ও ওই যে আমার বাতে ব্যথা, তো হাড়ে ব্যথা, হ্যাঁ পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, তো এই জন্য। তো ভাই এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটা পড়লে কি ঠিক হয়ে যাবে? দেখুন মানুষের মাইন্ড দেখুন কেমন, হ্যাঁ এটা পড়েছি ঠিক হয়ে যাবে। তাহলে এতগুলো যে মেডিকেল ডক্টর ক্লিনিক, এতগুলো ফার্মেসি যে রয়েছে, হ্যাঁ মেডিকেল স্টোরগুলো রয়েছে, তাহলে কি বন্ধ করে দিতে হবে? আংটি পড়লেই কি সব ঠিক হয়ে যাবে? না, এগুলো ভুয়া কথা রয়েছে, শরীয়তের মধ্যে এসবের কথার কোনো জায়গা নেই। দেখুন না, আপনি হাদিস শুনলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি ফেলে দিলেন, সে পিতলের পড়লো সেটাও ফেলে দিল, লোহার পড়লো, তো আল্লাহ নবী বললেন তুমি জাহান্নামীদের অলংকার পড়েছ, মানে জাহান্নামীদের অলংকার এভাবেই হবে, মানে তাদেরকে লোহার শিকল এবং আগুনের শিকল তাদেরকে পরিধান করানো হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বারণ করেছেন, তো আমরা তো সেই নবীর উম্মতই রয়েছি, তো আমরা নিয়ত করি কি যেটা হাদিসে আছে এবং হাদিসে কঠিনভাবে বারণ রয়েছে, মানা রয়েছে, তো আমরাও আজ থেকে এভাবে পরবো না। আচ্ছা, অনেকে চেইন পরে হাতের মধ্যে, এভাবে থাকে, চেইন থাকে লোহার, স্টিলের চেইন থাকে, তো এগুলো পরাও কিন্তু শরীয়তের মধ্যে জায়েজ নেই, এগুলো মানা রয়েছে। শুধুমাত্র আপনি আংটি পড়তে পারেন রূপার, আর তাও হচ্ছে সাড়ে চার মাসার, এতটুকু, আর এইভাবে এই আংটি, এতগুলো আংটি পরে, এটা কেমন? আবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার, এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মানুষের দোষ ত্রুটিগুলো অন্বেষণ করে আল্লাহর অবাধ্য বান্দা হিসাবে গণ্য হব এবং আজাবের সম্মুখীন কি আমরা হব, নাকি মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন রেখে আমরা আল্লাহ পাকের রহমতের ছায়াতলে এসে আমরা জান্নাতে প্রবেশ করব। নিশ্চয়ই আমরা মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন করে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। এখন সিদ্ধান্ত আপনার রয়েছে কি আপনি কি ডিসিশন নেবেন। আর যারা জ্ঞানী রয়েছে তারা তো ভালোটাই করার ডিসিশন নেবে। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।